এলিয়া নম্বর ৯ নবী মিথ্যা বলেছিলেন।
আমরা গত নিবন্ধটি শেষ করেছি এমন একটি অংশ দিয়ে যা একটি মিথ্যা আত্মা সম্পর্কে কথা বলে। নিম্নে সেই অংশ থেকে একটি অনুচ্ছেদ দেওয়া হল।
পবিত্রতাবিহীন প্রচারকরা ঈশ্বরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তারা একই নিঃশ্বাসে খ্রিস্ট এবং এই জগতের ঈশ্বরের প্রশংসা করছে। মুখে তারা খ্রিস্টকে গ্রহণ করে, কিন্তু তারা বারাব্বাকে আঁকড়ে ধরে এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বলে, এই মানুষটি নয় বরং বারাব্বা। যারা এই পঙ্ক্তিগুলি পড়ছেন সবাই সতর্ক হন, শয়তান সে কী করতে পারে তা নিয়ে গর্বোক্তি করেছে। খ্রিস্ট তার মণ্ডলীতে যেন ঐক্য থাকে বলে প্রার্থনা করেছিলেন, সেই ঐক্য ভেঙে দিতে পারবে বলে সে মনে করে। সে বলে, আমি বেরিয়ে যাব এবং মিথ্যা আত্মা হব, যাদের পারি তাদের প্রতারিত করতে, সমালোচনা করতে, নিন্দা করতে এবং বিকৃত করতে। যে মণ্ডলী মহান আলো ও মহান প্রমাণ পেয়েছে, সেই মণ্ডলী যদি প্রতারণার পুত্র মিথ্যা সাক্ষীকে আশ্রয় দেয়, তবে সেই মণ্ডলী প্রভু যে বার্তা পাঠিয়েছেন তা পরিত্যাগ করবে এবং সবচেয়ে অযৌক্তিক দাবি, ভ্রান্ত অনুমান ও ভ্রান্ত তত্ত্ব গ্রহণ করবে। তাদের মূর্খতায় শয়তান হাসে, কারণ সে জানে সত্য কি। টেস্টিমনিস টু মিনিস্টার্স 409।
ধরা যাক, প্রতারণা ও মিথ্যা সাক্ষ্যের সন্তানকে এমন এক গির্জা আশ্রয় দেয় যে গির্জা প্রচুর আলো ও শক্ত প্রমাণ পেয়েছে, এবং সেই গির্জা প্রভু যে বার্তা পাঠিয়েছেন তা ত্যাগ করে এবং সবচেয়ে অযৌক্তিক দাবি, মিথ্যা অনুমান ও ভ্রান্ত তত্ত্বসমূহ গ্রহণ করে। 1863 সালে মিলারাইট অ্যাডভেন্টিজম ফিরে গিয়েছিল ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদ যে অযৌক্তিক ও মিথ্যা পদ্ধতি ব্যবহার করত সেই পদ্ধতিতে, এবং লেবীয় পুস্তক জবিসের সেভেন টাইমস সম্পর্কে উইলিয়াম মিলারের শনাক্তকরণকে প্রত্যাখ্যান করেছিল। ফিরে যাওয়ার বিষয়টি গণনা পুস্তক ১৪ বিদ্রোহীদের দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল, যখন তারা এক অধিনায়ক বেছে নিয়ে মিশরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
তারা একে অন্যকে বলল, আস আমরা একজন নেতা বেছে নিই এবং মিশরে ফিরে যাই। গণনা পুস্তক ১৪:৫।
ধর্মচ্যুত প্রোটেস্ট্যান্ট ধর্মে ফিরে যাওয়া প্রসঙ্গটি জিরোমিয়াহের দ্বারাও উপস্থাপিত হয়েছিল। অধ্যায় ১৫তে তাকে বলা হয়েছিল যে পতিত প্রোটেস্ট্যান্টরা তার কাছে ফিরে আসতে পারে, কিন্তু তিনি যেন তাদের কাছে ফিরে না যান।
আমি বিদ্রূপকারীদের সমাবেশে বসিনি, উল্লাসও করিনি, তোমার হাতের কারণে আমি একা বসেছিলাম, কারণ তুমি আমাকে ক্ষোভে পরিপূর্ণ করেছ। আমার যন্ত্রণা কেন চিরস্থায়ী, আর আমার ক্ষত কেন আরোগ্যহীন, যা সুস্থ হতে অস্বীকার করে? তুমি কি সম্পূর্ণভাবে আমার কাছে মিথ্যাবাদীর মতো হবে এবং এমন জলের মতো যা শুকিয়ে যায়? অতএব প্রভু এইরূপ বলেন, যদি তুমি ফিরে আস, তবে আমি তোমাকে আবার ফিরিয়ে আনব এবং তুমি আমার সামনে দাঁড়াবে, আর যদি তুমি ঘৃণ্য থেকে মূল্যবানকে বের করে আন, তবে তুমি আমার মুখের মতো হবে। তারা তোমার দিকে ফিরে আসুক, কিন্তু তুমি তাদের দিকে ফিরে যেও না, আর আমি তোমাকে এই জাতির জন্য এক দৃঢ় পিতলের প্রাচীর করব। তারা তোমার বিরুদ্ধে লড়বে, কিন্তু তোমার বিরুদ্ধে বিজয়ী হতে পারবে না, কারণ আমি তোমার সঙ্গে আছি তোমাকে রক্ষা ও উদ্ধার করার জন্য, প্রভু বলেন। জিরোমিয় ১৫ সাইনোডোসি।
পতিত প্রোটেস্ট্যান্ট ধর্মে ফিরে না যাওয়ার নীতির সম্ভবত সবচেয়ে স্পষ্ট ভবিষ্যৎবাণীমূলক দৃষ্টান্তটি পাওয়া যায় অবাধ্য নবীর কাহিনীতে, যিনি উত্তরের ১০টি গোত্রের প্রথম রাজা জেরোবোয়ামের কাছে তিরস্কারের বার্তা পৌঁছে দিয়েছিলেন।
আর রাজা ঈশ্বরের মানুষকে বললেন, আমার সঙ্গে গৃহে চল এবং বিশ্রাম নাও, আর আমি তোমাকে পুরস্কার দেব। ঈশ্বরের মানুষ রাজাকে বললেন, তুমি যদি তোমার গৃহের অর্ধেকও আমাকে দাও, তবু আমি তোমার সঙ্গে ভিতরে যাব না এবং আমি এই স্থানে না রুটি খাব না জল পান করব, কারণ প্রভুর বাক্য আমাকে এভাবে আদেশ করেছে, বলেছে, রুটি খেও না, জলও পান করো না, আর তুমি যে পথে এসেছিলে সেই পথেই ফিরে যেও না। তাই তিনি অন্য পথে চলে গেলেন, এবং যে পথে তিনি বেতেলে এসেছিলেন সেই পথ দিয়ে তিনি ফিরে গেলেন না। এক রাজাবলী ১৩:১২-১০।
অবাধ্য নবীকে ঈশ্বর বলেছিলেন যে তিনি যে পথ দিয়ে এসেছেন সেই পথ দিয়ে যেন ফিরে না যান। মিলারাইট অ্যাডভেন্টিজম সার্দিস দ্বারা প্রতিনিধিত্বকৃত প্রোটেস্ট্যান্টিজম থেকে বেরিয়ে এসেছিল এবং তাদের আর সেখানে ফিরে যাওয়া উচিত ছিল না, যদিও অবাধ্য নবী ভালোভাবেই জানতেন যে যে পথে তিনি এসেছেন সেই পথ দিয়ে ফিরে যাওয়া উচিত নয়। জেরোবোয়ামের রাজ্যের এক মিথ্যা নবী তাকে বলল যে ঈশ্বর বলেছেন অবাধ্য নবী যেন মিথ্যা নবীর বাড়িতে ফিরে গিয়ে তার সঙ্গে আহার করে। ঈশ্বরের নির্দেশ সত্ত্বেও তিনি ঠিক সেটাই করলেন। তিনি মিথ্যা নবীর খাবার খেতে শুরু করতেই
বাইবেল স্পষ্টভাবে জানায় যে সামারিয়ার সেই নবী মিথ্যা বলেছিল।
তৎসময়ে বেতেলে এক বৃদ্ধ ভাববাদী বাস করতেন এবং তার পুত্ররা এসে তাকে সেই দিন বেতেলে ঈশ্বরের জন্য যা যা কাজ করেছিলেন সব জানাল। রাজাকে তিনি যে কথাগুলি বলেছিলেন সেগুলিও তারা তাদের পিতাকে বলল। তাদের পিতা তাদের বললেন, তিনি কোনো পথে গেলেন? কারণ তার পুত্ররা দেখেছিল যিহুদা থেকে আসা সেই ঈশ্বরের জন কোনো পথে গেছেন। আর তিনি তার পুত্রদের বললেন, আমার গাধাটিতে জিন কষে দাও। তাই তারা তার জন্য গাধাটিতে জিন কষল এবং তিনি তাতে আরোহণ করলেন। তারপর তিনি ঈশ্বরের জনের পিছনে গেলেন এবং তাকে এক ওক গাছের নিচে বসে থাকতে পেলেন এবং তিনি তাকে বললেন, তুমি কি সেই ঈশ্বরের জন যিহুদা থেকে এসেছ? তিনি বললেন, আমি। তখন তিনি তাকে বললেন, আমার সঙ্গে ঘরে চল এবং রুটি খাও। তিনি বললেন, আমি তোমার সঙ্গে ফিরতে পারি না, তোমার সঙ্গে ঘরে প্রবেশও করতে পারি না, এই স্থানে আমি তোমার সঙ্গে রুটি খাব না, জলও পান করব না, কারণ সদাপ্রভুর বাক্যে আমাকে বলা হয়েছে সেখানে তুমি রুটি খাবে না, জল পান করবে না, এবং তুমি যে পথে এসেছিলে সেই পথে ফিরেও যেও না। তিনি তাকে বললেন, আমিও তোমার মতো একজন ভাববাদী এবং সদাপ্রভুর বাক্যে এক স্বর্গদূত আমাকে বলেছেন তাকে তোমার সঙ্গে তোমার ঘরে ফিরিয়ে নিয়ে এসো, যাতে সে রুটি খায় ও জল পান করে। কিন্তু তিনি তাকে মিথ্যা বলেছিলেন, তাই তিনি তার সঙ্গে ফিরে গেলেন এবং তার ঘরে রুটি খেলেন ও জল পান করলেন। এক রাজাবলী ১৩:১১।
অবাধ্য নবী সমরিয়ার মিথ্যাবাদী নবীর সঙ্গে খাওয়া দাওয়া করেছিল, অর্থাৎ তিনি এক ধর্মত্যাগী নবীর বার্তা গ্রহণ করেছিলেন এবং প্রভুর বার্তাকে প্রত্যাখ্যান করেছিলেন, যে বার্তাটি তিনি সেই একই দিনে বিশ্বস্তভাবে পৌঁছে দিয়েছিলেন। তিনি ভালোই জানতেন যে তাকে ফিরে যেতে নেই, তবু তিনি তাই করলেন। সিস্টার হোয়াইট আমাদের জানান যে যদি প্রতারণা ও মিথ্যা সাক্ষ্যের পুত্রকে এমন একটি মণ্ডলী গ্রহণ করে যে মণ্ডলী মহান আলো ও মহান প্রমাণ পেয়েছে, তবে সেই মণ্ডলী প্রভু যে বার্তা পাঠিয়েছেন তা বর্জন করবে। মিলারাইট ইতিহাসে প্রথম স্বর্গদূত তার মহিমা দিয়ে পৃথিবীকে আলোকিত করেছিল। ১৮৪০ সালে প্রথম স্বর্গদূতের বার্তা বিশ্বের প্রতিটি মিশন স্টেশনে পৌঁছানো হয়েছিল।
আমাদের জগতে প্রভুর শক্তি ও মহান মহিমাসহ শীঘ্র আগমনের সংবাদটি সত্য এবং ১৮৪০ সালে এর ঘোষণা দিতে বহু কণ্ঠস্বর উঠেছিল। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড ৯:২৩।
এর কিছু পরেই মিলারাইট অ্যাডভেন্টবাদ ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের পদ্ধতির মিথ্যাতে ফিরে গেল এবং ঈশ্বর উইলিয়াম মিলারের মাধ্যমে পাঠানো প্রভুর বার্তাকে পরিত্যাগ করল। তারা এলিয়াহের উপস্থাপিত মোশের বার্তাটিও পরিত্যাগ করল। আর মিলারাইট ইতিহাসের শুরুতে গ্রহণ করা মিথ্যাই শেষকালে বিশ্বাস করা মিথ্যার প্রতিনিধিত্ব করে, যে মিথ্যা লাউদিকীয় অ্যাডভেন্টবাদের ওপর প্রবল ভ্রান্তি নিয়ে আসে।
আর যারা নাশ হচ্ছে তাদের মধ্যে অধার্মিকতার সব রকম প্রতারণা আছে, কারণ তারা সত্যের প্রেম গ্রহণ করেনি যাতে তারা উদ্ধার পেতে পারে। আর এই কারণেই ঈশ্বর তাদের কাছে প্রবল ভ্রান্তি পাঠাবেন যাতে তারা মিথ্যাকে বিশ্বাস করে। ফলে যারা সত্যে বিশ্বাস করেনি বরং অধার্মিকতায় আনন্দ পায় তারা সকলেই দণ্ডিত হবে। ২:১২।
আমরা প্রদর্শনের চেষ্টা করছি যে বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য শাসন করছে এমন সময়ে প্রোটেস্ট্যান্টবাদের শিং ও প্রজাতন্ত্রীবাদের শিংয়ের সমান্তরাল ইতিহাসগুলোর সঙ্গে সংশ্লিষ্টভাবে প্রতীক হিসেবে এলিয়াহর ভূমিকা কী। ১৮৩০ সালের সব বিষয়কে ভবিষ্যৎবাণীমূলকভাবে একসাথে আনতে অসুবিধা, অন্তত আমার জন্য, হল বিভিন্ন পারস্পরিকভাবে সম্পর্কিত ধারা যা ঘুরপথের যুক্তি ধারণার সীমানায় পৌঁছে যায়। সোজাসাপটা যুক্তি সবসময়ই সর্বোত্তম পন্থা, কিন্তু ঐশ্বরিক সত্যগুলো এবং সেই সত্যগুলোর পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা কঠিন কাজ, কারণ সেগুলো বাইবেলে এখানে একটু সেখানে একটু করে পাওয়া যায়।
তিনি কাকে জ্ঞান শেখাবেন আর কাকে তিনি শিক্ষা বুঝতে শেখাবেন?
যারা দুধ ছেড়েছে, যারা স্তন থেকে সরানো হয়েছে, তাদেরকেই। কারণ বিধানের উপর বিধান, বিধানের উপর বিধান, রেখার উপর রেখা, রেখার উপর রেখা, এখানে একটু সেখানে একটু। যিশাইয় ৪৮:৯-১০।
এটিও কঠিন কাজ যখন আপনার লক্ষিত পাঠক মণ্ডলীর একাংশ আপনার আলোচিত মৌলিক সত্যগুলোর সঙ্গে পরিচিত কিন্তু অন্যরা সবকিছুর কাছেই নতুন। এই প্রবন্ধে আমি যেসব সত্যের সারসংক্ষেপ দিতে চাই সেগুলোর প্রায় সবই হাবাক্কুকের ফলকসমূহে পাওয়া যায়। আমি যেন ঘুরিয়ে ফিরিয়ে যুক্তি দিচ্ছি বলে না শোনায়,
এই আশঙ্কায় আমরা আসলে সেখানে যাওয়ার আগেই আপনাকে বলে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি।
1831 সালে লাওদিকীয় মিলারাইট অডহান্ডবাদ একটি ঈর্ষার মূর্তি স্থাপন করল। ঈর্ষার মূর্তিটি লাওদিকীয় অ্যাডহ্যান্ডবাদের চারটি প্রজন্মের মধ্যে প্রথমটিকে প্রতিনিধিত্ব করে।
তখন তিনি আমাকে বললেন,
হে মনুষ্যপুত্র, এখন উত্তরের দিকে তোমার চোখ তোলো। তাই আমি উত্তরের দিকে আমার চোখ তুললাম, আর দেখো, উত্তরের দিকে বেদির ফটকে প্রবেশ দ্বারে ঈর্ষার সেই মূর্তি ছিল। ইজেকিয়েল 5।
সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের চারটি প্রজন্ম শাস্ত্রের বিভিন্ন অংশে উপস্থাপিত হয়েছে, কিন্তু আমি প্রধান রেফারেন্স হিসেবে ইজেকিয়েলের অষ্টম অধ্যায়কে গ্রহণ করি। এর কারণ হল অষ্টম অধ্যায়টি নবম অধ্যায়ের দিকে নিয়ে যায়। ইজেকিয়েলের নবম অধ্যায়ে 144,000 সিলমোহর আরোপের বিষয়টি চিত্রিত হয়েছে এবং টেস্টিমনিস পঞ্চম খণ্ডে সিস্টার হোয়াইট এ বিষয়টি স্পষ্টভাবে চিহ্নিত করেছেন। সিস্টার হোয়াইটের মন্তব্যে তিনি সিলমোহর আরোপের সময় জিরুসালেমে দুই শ্রেণীর উপাসকের কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। ইজেকিয়েলও একই কাজ করেছেন এবং যে শ্রেণী সিলমোহর পায় না তারা অষ্টম অধ্যায়ে উপস্থাপিত হয়েছে।
যে শ্রেণী নিজেদের আধ্যাত্মিক অধপতনের জন্য দুঃখিত হয় না আর অন্যদের পাপের জন্য শোকও করে না তারা ঈশ্বরের শীল ছাড়া থেকে যাবে। প্রভু তার দূতদের, যাদের হাতে হত্যার অস্ত্র, আদেশ করেন, শহরের মধ্যে তাকে অনুসরণ করে যাও এবং আঘাত কর, তোমাদের চোখ যেন দয়া না করে, তোমরা যেন করুণা না করো, সম্পূর্ণরূপে হত্যা করো বৃদ্ধ ও যুবক, কুমারী, ছোট শিশু এবং নারী, কিন্তু যার ওপর চিহ্ন আছে তার কাছে যেও না, এবং আমার পবিত্র স্থান থেকে শুরু কর। তখন তারা গৃহের সম্মুখে যে প্রাচীন পুরুষেরা ছিল তাদের থেকে শুরু করল।
এখানে আমরা দেখি গির্জা, প্রভুর পবিত্র স্থান, প্রথমেই ঈশ্বরের ক্রোধের আঘাত অনুভব করেছিল। প্রবীণ পুরুষরা, যাদের ঈশ্বর মহান আলো দিয়েছিলেন এবং যারা জনগণের আধ্যাত্মিক স্বার্থের অভিভাবক হিসেবে দাঁড়িয়েছিল, তারা তাদের অর্পিত দায়িত্বে বিশ্বাসঘাতকতা করেছিল। তারা এমন অবস্থান নিয়েছিল যে প্রাক্তন দিনের মতো আর অলৌকিক কাজ ও ঈশ্বরের শক্তির সুস্পষ্ট প্রকাশ প্রত্যাশা করার দরকার নেই। সময় বদলে গেছে। এই কথাগুলো তাদের অবিশ্বাসকে শক্তিশালী করে এবং তারা বলে, প্রভু না ভালো করবেন না মন্দ করবেন, তিনি এতই দয়ালু যে বিচার করে তার লোকদের শাস্তি দেবেন না, অতএব শান্তি ও নিরাপত্তা, এই ধ্বনি ওঠে এমন লোকদের কাছ থেকে, যারা আর কখনো তুরির মতো কণ্ঠ তুলে ঈশ্বরের লোকদের তাদের অপরাধ এবং জাকবের গৃহকে তাদের পাপ দেখাবে না। এই বোবা কুকুররা, যারা ঘেউ ঘেউ করতে চায় না, অপমানিত ঈশ্বরের ন্যায়সঙ্গত প্রতিশোধই অনুভব করে। পুরুষ, কুমারী এবং ছোট ছোট শিশুরা সবাই একসাথে বিনাশ হয়। সাক্ষ্যসমূহ খণ্ড 5 ইবংধ বিবে।
অধ্যায় 8-এ জেরুজালেমে যারা আছে গির্জা তাদের বর্ণনা করা হয়েছে। চারটি প্রজন্মের মধ্যে চতুর্থ প্রজন্মে তাদেরকে সূর্যের কাছে নত হয়ে প্রণাম করছে বলে দেখানো হয়েছে।
আর তিনি আমাকে সদাপ্রভুর গৃহের অন্তঃপ্রাঙ্গণে নিয়ে গেলেন এবং দেখ, সদাপ্রভুর মন্দিরের দরজায়, বারান্দা ও বেদির মাঝখানে প্রায় 25 জন লোক ছিল। তাদের পিঠ সদাপ্রভুর মন্দিরের দিকে আর তাদের মুখ পূর্ব দিকে, এবং তারা পূর্ব দিকে সূর্যকে উপাসনা করছিল। তারপর তিনি আমাকে বললেন, হে মনুষ্যপুত্র, তুমি কি এ দেখেছ? যিহুদার গৃহের কাছে কি এটি তুচ্ছ বিষয় যে তারা এখানে যে ঘৃণ্য কাজগুলো করে তা করে? কারণ তারা দেশকে হিংসায় পরিপূর্ণ করেছে এবং ফিরে এসে আমাকে ক্রুদ্ধ করতে প্ররোচিত করছে। আর দেখ, তারা শাখাটি তাদের নাকে ধরে, অতএব আমিও প্রচণ্ড ক্রোধে আচরণ করব। আমার চোখ তাদের রেহাই দেবে না, আমি করুণা করব না। তারা যদি উচ্চস্বরে আমার কানে চিৎকারও করে, তবুও আমি তাদের শুনব না। ইজেকিয়েল 8:16-20।
যেমন 10 জন গুপ্তচরের মন্ধ সংবাদ প্রভুর ক্রোধ উদ্রেক করেছিল, তেমনই সূর্য উপাসনাকারী বিদ্রোহের 25 জন নেতা প্রভুর ক্রোধ উদ্রেক করেছে। রবিবারের আইন হল সেই ক্রোধ উদ্রেকের দিন, যেটির দিকে নবীরা আগাম ইঙ্গিত করেছেন। নবম অধ্যায় একই সময়ে যারা ঈশ্বরের সিলমোহর গ্রহণ করে তাদের বর্ণনা দেয়, কারণ এটি অষ্টম অধ্যায়েরই পুনরুক্তি ও বিস্তার মাত্র।
ঈশ্বরের দাসদের এই সিলকরণ প্রকাশিত বাক্য 7 সেই একই যা দর্শনে এজেকিয়েলকে দেখানো হয়েছিল। টেস্টিমনিজ টু মিনিস্টার্স 445।
1863 সালে লাওদিকীয় অ্যাডভেন্টবাদের প্রথম প্রজন্ম তাদের মরুভূমিতে ঘুরে বেড়ানো শুরু করে। 1863 সালে
ঈর্ষার মূর্তিকে যে ভাববাদী ইতিহাস শনাক্ত করে তা হল হারুনের সোনার বাছুর। সোনার বাছুরটির ভাববাদী বৈশিষ্ট্য হল এটি ছিল এক পশুর মূর্তি এবং এটি ছিল সোনার তৈরি। সোনা বাবিলনের প্রতীক, অতএব হারুনের সোনার বাছুর ছিল বাবিলনের পশুর মূর্তি। পশুর মূর্তি বলতে কেবল গির্জা ও রাষ্ট্রের সংমিশ্রণকে বোঝানো হয়, যেখানে সম্পর্কের নিয়ন্ত্রণ গির্জার হাতেই থাকে।
কিন্তু পশুর অনুরূপ প্রতিমা কি এবং এটি কিভাবে গঠিত হবে? প্রতিমাটি তৈরি করে দুই শিং বিশিষ্ট পশু এবং এটি পশুর অনুরূপ একটি প্রতিমা। এটিকে পশুর প্রতিমা বলেও ডাকা হয়। অতবে প্রতিমাটি কেমন এবং এটি কিভাবে গঠিত হবে তা জানতে হলে আমাদের পশু নিজেই অর্থাৎ পোপতন্ত্র এর বৈশিষ্ট্যসমূহ অধ্যয়ন করতে হবে।
যখন প্রারম্ভিক গির্জা সুসমাচারের সরলতা থেকে বিচ্যুত হয়ে পৌত্তলিক আচার অনুষ্ঠান ও রীতিনীতি গ্রহণ করল, তখন সে ঈশ্বরের আত্মা ও শক্তি হারাল এবং জনগণের বিবেককে নিয়ন্ত্রণ করার জন্য সে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রশক্তির সমর্থন খুঁজল। এর ফল ছিল পোপতন্ত্র, একটি গির্জা যা রাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রণ করত এবং তা নিজস্ব উদ্দেশ্য অগ্রসর করতে ব্যবহার করত, বিশেষত বিধর্মিতার শাস্তিদানে। মার্কিন যুক্তরাষ্ট্র যেন পশুর প্রতিমূর্তি গঠন করতে পারে, তার জন্য ধর্মীয় শক্তিকে এমনভাবে সিভিল সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে যে গির্জা তার নিজস্ব উদ্দেশ্য সাধনে রাষ্ট্রের কর্তৃত্বও ব্যবহার করবে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি, ৫৬।
অ্যারনের তৈরি বাছুরটি মোসেস যখন ১০ আদেশ গ্রহণ করছিলেন তখন বানানো হয়েছিল। দ্বিতীয় আদেশ মূর্তি পূজাকে নিষিদ্ধ করে এবং ঈশ্বরের চরিত্র সম্পর্কে আংশিক বর্ণনাও দেয়, যেখানে ঈশ্বরকে ঈর্ষাপরায়ণ ঈশ্বর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তুমি তোমার জন্য কোনো খোদিত মূর্তি কিংবা ওপরে আকাশে যা আছে, নিচে পৃথিবীতে যা আছে বা পৃথিবীর নিচের জলে যা আছে, এমন কোনো কিছুর কোনো প্রতিরূপ বানাবে না। তুমি তাদের কাছে নত হবে না, তাদের উপাসনাও করবে না, কারণ আমি তোমার প্রভু ঈশ্বর, ঈর্ষান্বিত ঈশ্বর। যারা আমাকে ঘৃণা করে তাদের ক্ষেত্রে পিতৃদের অন্যায়ের শাস্তি সন্তানদের ওপর তৃতীয় ও চতুর্থ প্রজন্ম পর্যন্ত দিই, আর যারা আমাকে ভালোবাসে ও আমার আজ্ঞা পালন করে তাদের হাজার হাজারের প্রতি দয়া প্রদর্শন করি। নির্গমন ২:৮।
আহারনের সোনার বাছুরের প্রতিমাটি যেহেতু তা একটি মূর্তি, তাই তা ঈর্ষার প্রতিমাকে উপস্থাপন করে, কারণ এটি এমন ধার্মিক ক্ষোভ সৃষ্টি করেছিল যা মোশিকে ১০ আজ্ঞার প্রথম জোড়া পাথরের ফলক ছুঁড়ে ফেলে ভেঙে দিতে বাধ্য করেছিল। আমাদের উদ্দেশ্য হল দেখানো যে ১৮৬৩ সালের নকল চার্টটি আহারনের সোনার বাছুর দ্বারা প্রতিকায়িত হয়েছিল। ঈশ্বরের ঈর্ষা আহারনের সোনার বাছুরের প্রতি প্রকাশিত হয়েছিল, কারণ সেই সোনার বাছুরটি এক মিথ্যা ঈশ্বরকে প্রতিনিধিত্ব করত। বাছুরটি ছিল ঈশ্বরের নকল প্রতিরূপ। আহারন ঘোষণা করেছিল যে এটি সেই দেবতাদের প্রতিনিধিত্ব করে যারা তাদেরকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছে। সেই ইতিহাসেই মোশি যে দুইটি ফলক ভেঙেছিলেন সেগুলো ছিল সত্য ঈশ্বরের চরিত্রের একটি প্রতিলিপি, সেই ঈশ্বর যিনি সত্যিই তাদেরকে মিশর থেকে বের করে এনেছিলেন। ১৮৬৩ সালে প্রস্তুত নকল চার্টটি একটি ঈর্ষার প্রতিমা, কারণ এটি মোশির শপথের ৭ বার অপসারণ করে হবক্কুকের দ্বিতীয় অধ্যায়ের ২টি ফলক ভেঙে দিয়েছে।
আমি দেখেছি যে ১৮৪৩ সালের চার্টটি প্রভুর হাতেই পরিচালিত হয়েছিল এবং এটি পরিবর্তন করা উচিত নয়। সংখ্যাগুলো তার ইচ্ছামতোই ছিল, তার হাত তার ওপর ছিল এবং সংখ্যাগুলোর কিছুতে থাকা একটি ভুলকে আড়াল করে রেখেছিল, যাতে কেউই তা দেখতে না পারে যতক্ষণ না তার হাত সরিয়ে নেওয়া হল। আর্লি রাইটিংস ৭৪-৭৪।
তদুপরি এলেন হোয়াইট ১৮৩৩ সালের চার্ট পরিবর্তন না করার আদেশে কেবল প্রেরণার দ্বারা এই শর্ত যুক্ত করেন।
আমি দেখলাম যে পুরনো চার্টটি প্রভুর দ্বারা নির্দেশিত ছিল এবং অনুপ্রেরণা ছাড়া তার একটি অঙ্কও পরিবর্তন করা উচিত নয়। আমি দেখলাম যে চার্টের অঙ্কগুলো ঈশ্বর যেমন চাইতেন তেমনই ছিল এবং তার হাত তার ওপর ছিল ও কিছু অঙ্কে থাকা একটি ভুল আড়াল করে রেখেছিল, যাতে তার হাত সরানো না হওয়া পর্যন্ত কেউ তা দেখতে না পারে। স্পলডিং এবং ম্যাগান ২।
জেমস ও এলেন হোয়াইট ওটিস নিকোলের পরিবারের সঙ্গে থাকছিলেন যখন নিকোল পরিবার ১৮৫০ সালের চার্টটি প্রস্তুত ও প্রকাশ করেছিল। ১৮৫০ সালের চার্টে যে একমাত্র বিষয়টি অল্টার্ড করা হয়েছিল তা হল ১৮৩৩ সালের চার্টে প্রদর্শিত ১৮৩৩ বছরের পরিবর্তে ১৮৫৫ বছরটি ব্যবহার করা।
একমাত্র যে বিষয়টি অল্টার্ড করা হয়েছিল তা ছিল সেই মিস্টেকের সংশোধন, যেটির ওপর ঈশ্বর তার হাত রেখে তা ঢেকে রেখেছিলেন। যে বাড়িতে 1833 সালের চার্টটি অল্টার্ড হয়ে 1850 সালের চার্টে রূপান্তরিত হয়েছিল, ঠিক সেই বাড়িতেই ভিববিশ্ব দক্ত্রির অনুপ্রেরণা ছিল এবং লেবীয় পুস্তক 26-এর 7 গুণ সেই চার্টেও বহাল ছিল, যেমনটি 1833 সালের চার্টেও ছিল।
দ্বিতীয় আজ্ঞা এই ভবিষ্যৎবাণীমূলক ধাঁধার আরেকটি খণ্ড অন্তর্ভুক্ত করে, কারণ এটি জানায় যে ঈশ্বর সংঘটিত অপরাধের বিচার করতে আসা পর্যন্ত প্রজন্মসমূহ গণনা করেন। 1863 সালে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের চারটি প্রজন্মের প্রথমটির সূচনা হয়, কারণ তখনই মিলারাইট আন্দোলনের সমাপ্তি ঘটে।
10 আজ্ঞার 2টি ফলক হাবাক্কুকের 2টি ফলককে প্রতিকায়িত করে, তবে সেগুলো পেনটেক্সটের 2টি তোলা রুটিকেও প্রতিকায়িত করে, যা ছিল পবিত্র স্থান সেবার একমাত্র নিবেদন যার মধ্যে পাপ অন্তর্ভুক্ত ছিল। 10 আজ্ঞা প্রদানকালে ঈশ্বরের শক্তির প্রকাশ, পেনটেক্সটে পবিত্র আত্মার বর্ষণে ঈশ্বরের শক্তির প্রকাশ এবং মিলারাইটদের 2টি চার্টের ইতিহাসে ঈশ্বরের শক্তির প্রকাশ, এসবই পরবর্তী বৃষ্টিতে পবিত্র আত্মার বর্ষণের চূড়ান্ত প্রকাশকে প্রতিকায়িত করে। পেনটেক্সটের 2টি তোলা রুটি সেই 1,44,000কে প্রতিনিধিত্ব করে, যারা পরবর্তী বৃষ্টির সময় একটি নিশান হিসেবে উচ্চে তোলা হয়।
পেনটেকোস্টের তরঙ্গ রুটিগুলো খামির দিয়ে প্রস্তুত করার কথা ছিল, যা পাপের প্রতীক, কিন্তু বেক করার প্রক্রিয়ায় সেই খামির নষ্ট হয়ে যেত। এরই মধ্যে যখন এমন অগণিত জনতা একত্রিত হয়েছিল যে তারা একে অপরকে পদদলিত করছিল, তিনি প্রথমেই তার শিষ্যদের বলতে শুরু করলেন, তোমরা ফরিসিদের খামির থেকে সাবধান থাকো, যা ভণ্ডামি। লুক 12।
নারানো নিবেদনের রুটিগুলি ছিল প্রথম ফলের নিবেদন।
তোমরা তোমাদের বাসস্থান থেকে 2 দশমাংশ পরিমাণের 2টি দোলা রুটি বের করে আনবে, সেগুলি সূক্ষ্ম ময়দার হবে, খামির সহ বেক করা হবে, সেগুলি সদাপ্রভুর জন্য প্রথম ফল। লেবীয় পুস্তক 23:17।
1,44,000 হল শেষ দিনগুলোতে প্রথম ফলের উৎসর্গ।
আমি দেখলাম, আর দেখো, সিয়ন পর্বতে এক মেষ শিশু দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে 1,44,000, যাদের কপালে তার পিতার নাম লেখা ছিল। আর আমি স্বর্গ থেকে এক ধ্বনি শুনলাম, যেন অনেক জলের শব্দ এবং যেন মহাবজ্রের শব্দ, আর আমি বিনা বাদকদের বিনা বাজানোর শব্দ শুনলাম, আর তারা সিংহাসনের সামনে 4 জীবন্ত সত্তা ও প্রবীণদের সামনে যেন একটি নতুন গান গাইল, আর পৃথিবী থেকে মুক্তিপ্রাপ্ত সেই 1,44,000 ছাড়া আর কেউ সেই গান শিখতে পারল না। এরা তারা যারা নারীদের সঙ্গে কলুষিত হয়নি, কারণ তারা কুমার। এরা মেষ শিশুকে অনুসরণ করে, তিনি যেখানেই যান না কেন। এরা মানুষদের মধ্য থেকে মুক্তিপ্রাপ্ত, ঈশ্বর ও মেষ শিশুর উদ্দেশ্যে প্রথম ফলস্বরূপ, আর তাদের মুখে কোনো ছলনা পাওয়া গেল না, কারণ ঈশ্বরের সিংহাসনের সামনে তারা নির্দোষ। প্রকাশিত বাক্য চদদুকনুক লগদুকনুক লাচনালখম তেইপুতের কাদতমর প্রাপ্তিক কগদভিল। প্রকাশিত বাক্য চদদুকনুক লগদুকনুক লাচনালখম পেইপুতের কাদতমর প্রাপ্তিক।
শেষ দিনগুলোতে যারা কখনো মরবে না, এলিয়া দ্বারা প্রতিনিধিত্বকৃত সেই উপাসকদের শ্রেণী পাপের ওপর সম্পূর্ণ জয় অর্জন করবে, কারণ চুক্তির দূত তাদের ওপর যে শোধনের আগুন আনেন তা লেবীর পুত্রদের মধ্য থেকে খামিরকে সম্পূর্ণরূপে পুড়িয়ে অপসারণ করে।
দেখ, আমি আমার দূতকে পাঠাব আর সে আমার সম্মুখে পথ প্রস্তুত করবে, এবং যাকে তোমরা খুঁজছ সেই প্রভু হঠাৎ তার মন্দিরে আসবেন, অর্থাৎ সেই চুক্তির দূত, যাতে তোমরা আনন্দ করো। দেখ, তিনি আসবেন, বলেছেন সেনাবাহিনীর প্রভু, কিন্তু তার আগমনের দিন কে সহ্য করতে পারবে, এবং তিনি প্রকাশিত হলে কে দাঁড়াতে পারবে, কারণ তিনি শোধকের আগুনের মতো এবং ধোপার সাবানের মতো। তিনি রূপার শোধক ও শুদ্ধকারী রূপে বসবেন, তিনি লেবীয়দের শুদ্ধ করবেন এবং সোনা ও রূপার মতো তাদের শোধন করবেন, যাতে তারা ধার্মিকতায় প্রভুর কাছে অর্ঘ্য নিবেদন করতে পারে। তখন যিহুদা ও জিরুসালেমের অর্ঘ্য প্রভুর কাছে প্রিয় হবে প্রাচীন দিনের মতো এবং অতীত বছরের মতো। মালাখি 3:1-4।
প্রাচীন দিনের ন্যায় যে নিবেদন, সেটিই পন্তেকোষ্ঠীর সময় 2টি রুটির তরঙ্গ নিবেদন। এটি নিবেদন রূপে উত্তোলিত হয়েছিল, যা রাস্তায় নিহত 2 নবীকে নির্দেশ করে, এবং তারপর রবিবারের আইন সংকটের সূচনাকালে তারা নিশান রূপে স্বর্গে উত্তোলিত হন।
যখন হারুন তার সোনার বাছুরটি তৈরি করলেন, তিনি ঘোষণা করলেন,
যে ওই বাছুরটাই ছিল সেই দেবতারা যারা তাদের মিশর থেকে বের করে এনেছিল এবং তারপর প্রভুর উদ্দেশ্যে এক উৎসবের ঘোষণা দিলেন।
আর তিনি তাদের হাত থেকে সেগুলো গ্রহণ করলেন এবং খোদাই করার যন্ত্র দিয়ে তা গড়ে একটি ঢালাই করা বাছুর তৈরি করলেন। আর তারা বলল, হে ইসরায়েল, এরা তোমার দেবতারা যারা তোমাকে মিশরের দেশ থেকে বের করে এনেছে। আর হারুন যখন তা দেখলেন, তিনি তার সামনে একটি বেদী নির্মাণ করলেন। আর হারুন ঘোষণা করে বললেন, আগামীকাল প্রভুর উদ্দেশ্যে উৎসব হবে। নির্গমন 32:4-5।
যখন ইসরায়েলের উত্তর রাজ্য যিহুদার দক্ষিণ রাজ্য থেকে বিচ্ছিন্ন হল, তখন ইসরায়েলের প্রথম রাজা জেরোবোয়াম ইচ্ছাকৃতভাবে দুটি শহরে ভুয়া উপাসনা ব্যবস্থা চালু করলেন। আহারন যেমন ঘোষণা করেছিলেন, তেমনই ঘোষণা করে বললেন যে তার দুটি সোনার বাছুরই সেই দেবতা যারা তাদেরকে মিশর থেকে বের করে এনেছিল, এবং আহারন যেমন করেছিলেন তেমনই একটি ভুয়া উৎসব প্রবর্তন করলেন।
আর জেরোবোয়াম নিজের মনে বলল, এখন রাজ্য আবার দায়ুদের গৃহে ফিরে যাবে। যদি এই জাতি জিরুসালেমে প্রভুর গৃহে বলিদান করতে যায়, তাহলে এই জাতির মন আবার তাদের প্রভুর দিকে, অর্থাৎ যিহুদার রাজা রেহোবোয়ামের দিকে ফিরবে, আর তারা আমাকে হত্যা করবে এবং আবার যিহুদার রাজা রেহোবোয়ামের কাছে ফিরে যাবে। ফলে রাজা পরামর্শ নিয়ে দুটি সোনার বাছুর বানালেন এবং লোকদের বললেন, তোমাদের পক্ষে জিরুসালেমে উঠতে যাওয়া খুব কষ্টকর। হে ইসরায়েল, দেখ, এই তোমাদের দেবতারা যারা তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছিল, তিনি একটি বেতেলে স্থাপন করলেন আর অন্যটি দানে বসালেন, আর এই কাজটি পাপ হয়ে উঠল, কারণ লোকেরা দান পর্যন্ত গিয়ে সেই একটির সামনে উপাসনা করেছিল। তিনি উচ্চস্থানগুলির জন্য একটি গৃহ নির্মাণ করলেন এবং সাধারণ লোকদের মধ্য থেকে পুরোহিত নিযুক্ত করলেন যারা লেবীয় ছিল না। আর জেরোবোয়াম অষ্টম মাসের ১৫তম দিনে যিহুদায় যে উৎসব আছে তার মতো একটি উৎসব নির্ধারণ করলেন এবং তিনি বেদীর ওপর বলি দিলেন। তিনি বেতেলেও তাই করলেন। তিনি যে বাছুরগুলি বানিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলি দিলেন, এবং তিনি বেতেলে তিনি যে উচ্চস্থানগুলি বানিয়েছিলেন তাদের পুরোহিতদের স্থাপন করলেন। অতব অষ্টম মাসের ১৫তম দিনে, অর্থাৎ যে মাসটি তিনি নিজের মনে স্থির করেছিলেন, বেতেলে তিনি যে বেদী বানিয়েছিলেন তাতে বলি দিলেন এবং ইসরায়েলের সন্তানদের জন্য একটি উৎসব নির্ধারণ করলেন। আর তিনি বেদীর ওপর বলি দিলেন ও ধূপ জ্বালালেন। এক রাজা বলি ১২:24-33।
দান অর্থ বিচার এবং তা রাষ্ট্রকে নির্দেশ করে। বেতেল অর্থ ঈশ্বরের গৃহ। হারুনের বিদ্রোহের মতোই রাজা জেরোবোয়ামের বিদ্রোহেও প্রতীকগুলো গির্জা ও রাষ্ট্রের সেই সংমিশ্রণকে চিহ্নিত করে যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে রবিবারের আইনের সময় ঘটে।
রবিবারের আইনটি অ্যাডভেন্টবাদের শেষ পর্বে ঘটে, আর অ্যাডভেন্টবাদের সূচনায় যে আন্দোলনকে ১৮৫৪-এর গ্রীষ্মকালে প্রোটেস্ট্যান্ট সিং হিসেবে চিহ্নিত করা হয়েছিল সেটি আইনগতভাবে রিপাবলিকান সিংয়ের সঙ্গে একত্রিত হয়েছিল। ফলে হারুন ও জেরোবোয়ামের বিদ্রোহ ১৮৬৩ সাল এবং শীঘ্রই আসন্ন রবিবারের আইন উভয়কেই প্রতিনিধিত্ব করে।
চুক্তির দূত কেন লেবীর সন্তানদের শুদ্ধ করেন এবং অন্য কোনো গোত্রকে নয়, তার কারণ হল আহরণের সোনার বাছুরের বিদ্রোহের সময় লেবীয়রাই মোশির পাশে দাঁড়িয়েছিল। তাদের সেই বিশ্বস্ততার জন্যই পরে তাদেরকে যাজকত্বের প্রতিনিধিত্বকারী গোত্র করা হয়। এই সম্মানটি আগে প্রতিটি গোত্রের প্রথম জাতদের নিয়ে গঠিত হওয়ার কথা ছিল। এই কারণেই জেরোবোয়াম নিশ্চিত করেছিল যে তার ভুয়া যাজকত্ব লেবীর সন্তানদের মধ্য থেকে নয়, বরং সে জনগণের মধ্যে সর্বনিম্নদের মধ্য থেকে যারা লেবীর সন্তান ছিল না তাদের দিয়ে তার যাজকত্ব গঠন করেছিল।
লেবীর পুত্ররা হলেন তারা যারা রবিবারের আইন সংকটকালে পতাকা বা দোলাঅর্ঘ্য হিসেবে অগ্নি দ্বারা পরিশুদ্ধ হন। শেষকালের রবিবারের আইন সংকটের ইতিহাসটি ১৮৬৩ সালের সংকট দ্বারা প্রতিকায়িত হয়েছিল, যখন নবচিহ্নিত প্রোটেস্ট্যান্ট শৃঙ্গটি আইনগতভাবে রিপাবলিকান শৃঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল। আমরা সদ্য যে অংশগুলোর উল্লেখ করেছি সেগুলো নিয়ে কাজ শুরু করার আগে আমাদের আরও একটি ইতিহাসের ধারা বিবেচনা করতে হবে।
ওই রেখাটি ১৮৫৬ সালকে নির্দেশ করে এবং আমরা সেটি আমাদের পরবর্তী প্রবন্ধে আলোচনা করব।
আমাদের মহাযাজক রূপে খ্রিস্টের অতি পবিত্র স্থানে আগমন, পবিত্র স্থান সূচীকরণের জন্য যা দানিয়েল ৮ যততে তুলে ধরা হয়েছে, মনুষ্যপুত্রের প্রাচীন দিনের কাছে আগমন যেমন দানিয়েল ৭:১৩ উপস্থাপিত, এবং প্রভুর মন্দিরে আগমন যা মালাখী ভবিষ্যৎবাণী করেছিলেন, এসবই একই ঘটনার বর্ণনা। এবং এই ঘটনাটি আরও চিত্রিত হয়েছে বিবাহে বরের আগমনের মাধ্যমে, যা খ্রিস্ট মথি ২৫ এ দশ কুমারীর উপমায় বর্ণনা করেছেন। মহাসংঘর্ষ বিচলোস।